বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 15 মে, 1 জ্যৈষ্ঠ এবং ফার্সি 25 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন 5 দিনের ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে দুর্যোগ ক্ষতি মোকাবেলায় প্রাক প্রস্তুতির সক্ষমতা বেড়ে যাওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তুরস্কের নির্বাচন বোর্ড বলেছে প্রেসিডেন্ট এরদোগান ভোটে সবার চেয়ে এগিয়ে রয়েছেন, তবে এই নির্বাচন রান অফে গড়াবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন 3 মাসের খাদ্য কেনার মতো ডলার যেন হাতে থাকে, সেটা নিয়ে চিন্তা, রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই। এবং ভারতের কর্ণাটকে একজন মুসলিম নেতাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার দাবি, এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি কংগ্রেস পার্টি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইহুদিবাদ ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ঐতিহাসিক নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে। 1948 সালের 15 মে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল 19 লাখ। অবৈধ রাষ্ট্র ইহুদিবাদ ইসরায়েল প্রতিষ্ঠার বার্ষিকীর এই দিনটিকে প্রতিবছর নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করেন ফিলিস্তিনিরা। এ উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই দিবসটি মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক বিপর্যয় এবং মুসলিম বিশ্বের হৃদয় ও পশ্চিম এশিয়ার কৌশলগত অঞ্চলে ক্যান্সারজনিত টিউমার সৃষ্টির কথায় স্মরণ করিয়ে দেয়। ইহুদিবাদ ইসরায়েল নামক এই ক্যান্সারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করতে হবে এবং মুসলিম ফিলিস্তিনিদের সংগ্রামে সমর্থন দিতে হবে। ফিলিস্তিনিদের উপর 75 বছর আগে শুরু হওয়া অবর্ণনীয় ওই বিপর্যয় এখনো কাটেনি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের পলিট ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া। তিনি এক বিবৃতিতে ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহকেও ধন্যবাদ জানান। ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজার সবগুলো প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে জয়েন্ট অপারেশনস রুম গঠন করার বিষয়টিকেও স্বাগত জানান হানিয়া। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টগুলোর সম্মিলিত প্রচেষ্টার কারণেই ইহুদিবাদ ইসরায়েল তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি একই সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করার জন্য মিশর, কাতার ও জাতিসংঘকে ধন্যবাদ জানান। ওই তিন পক্ষের প্রচেষ্টায় শনিবার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং পাঁচ দিনের ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটে। তুরস্কের নির্বাচন বোর্ড জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রজব তাইয়েব এরদোগান শতকরা 49.4% ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তবে তিনি শতকরা 50% বেশি ভোট না পাওয়ায় এই নির্বাচন রান অফে গড়াবে। নির্বাচন বোর্ডের প্রধান আহমেদ ইয়েনার জানিয়েছেন, এ পর্যন্ত শতকরা 99% ভোট গণনা করা হয়েছে। তাতে এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদার ওগ্লু পেয়েছেন শতকরা 44.96% ভোট। এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার তিন নম্বর প্রার্থী সিনান ওগানের দিকে সবার দৃষ্টি। তিনি কোন প্রার্থীকে সমর্থন দেন সেটি নিয়ে চলছে নানা জল্পনা। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন শতকরা 5.2% ভোট। তার এই অল্প পুঁজি এখন রান অফ নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তার সমর্থকদের ভোটে এরদোগান এবং কিলিজদার ওগ্লোর মধ্যে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিনান ওগানকে এখন কিং মেকার ভাবা হচ্ছে। তবে তিনি বলেছেন, বিরোধী প্রার্থী কিলিজদার ওগ্লো যদি কুর্দিপন্থী এইচডিপি প্রার্থীকে জোট থেকে বাদ দিতে পারেন তাহলে তিনি তাকে সমর্থন দেবেন। কামাল কিলিজদার ওগ্লো নির্বাচনের রান অফে জেতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী 28 মে'র রান অফ নির্বাচনে তিনি বিজয়ী হবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 3 মাসের খাদ্য কেনার মতো ডলার যেন হাতে থাকে সেটা নিয়ে এখন চিন্তা, রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই। আজ বিকেলে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
রিজার্ভ নিয়ে দেশে তেমন কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 3 মাসের খাদ্য কেনার মতো ডলার যেন হাতে থাকে সেটা নিয়েই চিন্তিত, রিজার্ভ কোনো চিন্তার বিষয় নয়। আজ বিকেলে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। দেশে চলমান ডলার সংকট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে সরকার, বিনিয়োগ বাড়ছে, উৎপাদন বাড়ছে, কাজেই ডলারের উপর চাপ তো বাড়বেই। ডলার সংকট নিয়ে অপর এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দিলে কাউন্টার স্যাংশন হবে, যারা স্যাংশন দিবে তাদের কাছ থেকে কোনো ধরনের পণ্য কেনা হবে না, যার ফলে আজ সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়েছে, পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে, সে কারণে ডলার সংকট এখন সমগ্র বিশ্বেই। প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারিতে আমদানি রপ্তানি বিদেশে যাতায়াত বন্ধ থাকায় খরচও কমেছিল, তখন ডলার খরচ হয়েছিল শুধুমাত্র ভ্যাকসিন কিনতে।
আমরা একবারে প্রতি বছরের হিসাব মতো ইনফ্লেশন যত বাড়বে তার সাথে সামঞ্জস্য রেখে রেখে একটা পার্সেন্টেজ আমরা বেতন বাড়াই। তাছাড়া আমরা তো অনেকগুলি সুযোগও দিয়েছি, বৈশাখী ভাতা থেকে শুরু করে নানা ধরনের ভাতা, তারপরে ফ্ল্যাট কেনার জন্য মানে লোন, গাড়ি কেনার লোন, গাড়ি রাখার লোন, বাড়ি ভাড়ার ব্যবস্থা, অনেক রকম সুযোগ সুবিধা করেছে, বেতন যেভাবে বাড়িয়ে দিয়েছিলাম এটা কিন্তু সকলের ক্ষেত্রেই।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএমের আমলে চিরকুটে চাকরি দেওয়া হয়েছে তা চ্যালেঞ্জ করছি। তিনি আজ রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে সিপিএমকে নিশানা করে ওই মন্তব্য করেন। রাজ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে সিপিএম এর পক্ষ থেকে এক নাগাড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হচ্ছে। একইভাবে ওই ইস্যুতে বিজেপিও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে। আদালতেও ওই ইস্যুতে মামলা চলছে। মুখ্যমন্ত্রী আজ নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সিপিএম এর আমলে নিয়ম না মেনে চিরকুটে চাকরি দেওয়া হয়েছে বলে চ্যালেঞ্জ জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমরা বেআইনি কিছু করতে চাই না, করবও না। চিরকুটে চাকরি তো সিপিএম দিয়েছে, আমরা দেইনি। ভারতের কর্ণাটকে একজন মুসলিম নেতাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি উঠেছে। রাজ্যটিতে 9 জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন, তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি কংগ্রেস। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে প্রধান বিরোধী দল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়। সেখানে একজন মুসলিম নেতাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার দাবি উঠেছে। রাজ্যটিতে 9 জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। কংগ্রেস অবশ্য এখনও মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। মুখ্যমন্ত্রী পদে সিদ্ধারামাইয়া না ডিকে শিবকুমার, কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দলীয় আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী পদে আরও কয়েকজনের নাম ভেসে আসছে। এসবের মধ্যে এবার একজন মুসলিমকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। সুন্নি ওলামা বোর্ডের মুসলিম নেতারা দাবি করেছেন যে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী একজন মুসলিম সম্প্রদায়ের হতে হবে। এর পাশাপাশি 5 জন মুসলিম বিধায়ককে ভালো দপ্তর দিয়ে মন্ত্রী করা উচিত, যাদের স্বরাষ্ট্র, রাজস্ব, স্বাস্থ্য এবং অন্যান্য বিভাগ থাকতে হবে বলেও দাবি জানানো হয়েছে। কর্ণাটক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মাওলানা সফি সাদি বলেছেন, আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যে উপমুখ্যমন্ত্রী একজন মুসলিম হতে হবে এবং আমাদের 30টি আসন দেওয়া উচিত। আমরা 15টি আসন পেয়েছিলাম এবং এর মধ্যে 9 জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছে। কংগ্রেস 72টি বিধানসভায় জিতেছে শুধুমাত্র মুসলমানদের কারণে। একটি সম্প্রদায় হিসেবে আমরা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি, এখন সময় এসেছে বিনিময়ে আমাদের কিছু পাওয়ার। আমরা একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র, রাজস্ব ও স্বাস্থ্যের মতো ভালো দপ্তর সহ 5 জন মন্ত্রী চাই। এর পাশাপাশি আমাদের ধন্যবাদ জানানোর দায়িত্ব কংগ্রেসের। এটা বাস্তবায়নের জন্য আমরা সুন্নি ওলামা বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করেছি বলেও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মাওলানা সফি সাদি মন্তব্য করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও নজর দিচ্ছি সংবাদে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে এবং তার দলের 7 সিনিয়র নেতাকে গ্রেফতারের জন্য সামরিক বাহিনীর প্রধানকে দায়ী করেছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি। ইমরান খান বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে সেনাপ্রধান এই কাজ করেছেন এবং এর মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেনাবাহিনীর অগণতান্ত্রিক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার আটকের পেছনে সামরিক বাহিনী রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান শাসন করছে এখন সেনাপ্রধান। আমাদের উপর যে অত্যাচার ও ধরপাকড় চালানো হয়েছে তা সেনাপ্রধানই করেছেন। গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে আটক করে। ইমরান খানের আটকের পর দেশব্যাপী বিক্ষোভ সহিংসতা শুরু হয় এবং এতে অন্তত 11 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ইমরান খানের পক্ষে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন 3,000 মানুষ। জাপানের ওকিনাওয়া দ্বীপের কাদেনা বিমানঘাটির কাছে হাজার হাজার মানুষ মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা সেখান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানান। তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে দিন দিন সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের শান্তিকামী মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরালো করেছে। 51 বছর আগে মার্কিন সেনারা ওকিনাওয়া ঘাঁটি নিয়ে নেয়। তার বার্ষিকীতে জাপানের হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করল। মার্কিন সেনারা উত্তর কোরিয়া এবং চীনকে টার্গেট করে ওই দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্রের মজুত করে রেখেছে। বিক্ষোভকারীরা এসব অস্ত্র সরিয়ে নিতে এবং তাদের শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। তারা জোরালো ভাষায় ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি বন্ধের পক্ষে স্লোগান দেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘপাল্লার শত শত ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা 250 কিলোমিটারের বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে লন্ডন পৌঁছানোর পর এই ঘোষণা দিল ব্রিটিশ সরকার। এর আগে লন্ডন ইউক্রেনকে দীর্ঘপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়েছে, যা এরই মধ্যে রাশিয়ার লুহানস্ক অঞ্চলে ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ভলোদিমির জেলেনস্কি ইউরোপে ঝটিকা সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি ইতালি যান এবং সেখান থেকে জার্মানি ও ফ্রান্স হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। জার্মানি ও ফ্রান্স সফরের সময় তিনি দেশ দুটি থেকে বড় রকমের সামরিক সহায়তার আশ্বাস পেয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে গ্রীষ্মকালে ইউক্রেন বড় রকমের সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। এই অভিযানে সমর্থন দিতেই ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সমস্ত অস্ত্র দিচ্ছে। যেসব দেশ ইউক্রেনকে স্বপ্রণোদিত হয়ে অস্ত্র দিচ্ছে তার অগ্রভাগে রয়েছে ব্রিটেন। এর আগে তারা ইউক্রেনকে অত্যাধুনিক চ্যালেঞ্জার্স ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দিয়েছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় 5 দিনের ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দিয়ে এমন সময় যুদ্ধ বন্ধ করতে বাধ্য হল যখন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা রকেট এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। এ যুদ্ধে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিনিদের মহাবিপর্যয় বা নাকবা দিবস পালনের প্রাক্কালে ইসরায়েল গাজা উপত্যকায় 5 দিনের ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দিয়ে এমন সময় যুদ্ধ বন্ধ করতে বাধ্য হল যখন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। গত মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। এরপর যুদ্ধের দ্বিতীয় দিনে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সম্মিলিতভাবে পাল্টা আঘাত হানা শুরু করে। এরপর মিশর ও কাতারের মধ্যস্থতায় শনিবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হয়। 5 দিনের এই যুদ্ধকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। এই যুদ্ধে গাজা উপত্যকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত 33 জন শহীদ এবং 190 জন আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের সামরিক শাখা জানিয়েছে 5 দিনের ইসরায়েলি হামলায় তাদের কমান্ডার সহ 11 জন শহীদ হয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিকটি হচ্ছে ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে 5 দিনের যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলে 1469টি ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়েছে। এর মধ্যে 1139টি ইসরায়েলে আঘাত হেনেছে এবং 439টি আয়রনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের হামলায় 2 জন ইসরায়েলি নিহত এবং 75 জন আহত হয়েছে। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায় ফিলিস্তিনিরা দৈনিক 294টি ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে ইসরায়েলে আঘাত হেনেছে, যা থেকে ইসলামী জেহাদ আন্দোলনের পর্যাপ্ত অস্ত্র মজুদের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের 1/4 ঠেকাতে সক্ষম হয়েছে। এ থেকে ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিষয়টি ঘোষিত পরিমাণের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন আর আগের মতো নিরাপদ তো নয়, বরং তাদের যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে তাতেই সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সবাই আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা যদিও এই যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করার চেষ্টা করেছে, পাঁচ দিন পর তারা ঠিকই যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, কারণ ফিলিস্তিনিদের মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত হয়ে ইসরায়েলের জনগণ নেতানিয়াহু সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিগত ২০ বছরে বিশ্বের যে ১০টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগে আক্রান্ত হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এর সময় বাংলাদেশের ১১,২০,০০০ মানুষ কোনো না কোনোভাবে দুর্যোগের শিকার হয়েছেন। তবে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বঙ্গীয় ভূস্থলের এই দেশে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, খরা মানুষের নিত্য সঙ্গী। বস্তুত ভৌগোলিক গঠন ও বঙ্গোপসাগর তীরবর্তী অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। চলতি শতকের গেল ২০ বছরে বিশ্বের যে ১০টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত হয়েছে তার মধ্যে বাংলাদেশ নবম। তবে দুর্যোগ মোকাবেলায় বিগত কয়েক দশকে বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে ১৯৭০ সালের ১২ নভেম্বরের গোর্কি নামের ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার প্রায় ৫ লক্ষ মানুষ প্রাণ হারায়। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়টি প্রায় ১,৩৮,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মারা যায় ৩,৫০০ মানুষ। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় কমপক্ষে ৩ লক্ষ পরিবার ঘরবাড়ি হারান, মারা যায় প্রায় ২০০ মানুষ। এছাড়া ২০১৩ সালের ১৪ মে ঘূর্ণিঝড় মহসেনের আঘাতে কমপক্ষে ৫০ জন, ২০১৬ সালের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ২৪ জন, ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ৬ জন, ২০১৯ সালের ৩ মে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৯ জন এবং একই বছর ২০১৯ সালের ৯ নভেম্বর বুলবুলের আঘাতে ২৪ জন প্রাণ হারায়। এবং সাম্প্রতিক গেল বছরের ২৫ মে আঘাত হানা ইয়াসের আঘাতে প্রাণহানি ছিল খুবই নগণ্য। আর সবশেষ মোখার আঘাতে টেকনাফ এবং সেন্ট মার্টিনে ২০০০-এর মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, ১০,০০০-এর উপর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ স্টাডি অ্যান্ড রিসোর্সের পরিচালক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেন,
সরকারের মানে পূর্ববর্তী মানে ভালো সমস্ত কিছু মোকাবেলা কিভাবে করা যায় প্রস্তুতি ছিল খুব ভালো।
আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
ইন্টারন্যাশনাল মিটিং এ সকল মন্ত্রণালয়কে তার মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়ার জন্য সেইভাবে করা হয়েছে, সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে ওইভাবে নির্দেশনা দিয়েছে। মৎস্য মন্ত্রণালয়কে ম্যাচিউর মাছগুলো ধরে ফেলে বাকি মাছকে মেটিং করে বা যেভাবে ভেসে যান না যায় সেই ব্যবস্থা করা হয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে ইমাম জাফর সাদেক আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই ও বোনেরা, 148 হিজরির 25 শাওয়াল ইসলামের অনন্য কাণ্ডারী ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালামের শোকাবহ শাহাদাতের বার্ষিকী। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ আলোচনা শুরু করছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। যাদের অনন্য প্রেম জিহাদ কুরবানিতে প্রদীপ্ত পবিত্র ইসলাম, মহান আল্লাহর আরশে আজমে খোদাই যাদের পবিত্র নাম, যাদের নূরের দরিয়ায় উজালা হল স্বর্গ মর্তধাম, সভ্যতার হীরার কুচি ছড়ালো যাদের প্রজ্ঞা প্রদীপ্ত কালাম, ইসলামী সভ্যতার এমনই এক অনন্য নকিব বিশ্ববিস্মৃত মহান ইমাম মহানবীর রহমত তরীর নির্ভীক কর্ণধার জাফর আস-সাদিক আল ইমাম রেখেছেন চির উন্নত নবী বংশের সুনাম ও মোহাম্মদী পায়গাম। জ্ঞানের সব শাখা আলোকিত করা ইসলামের চির গৌরবময় আলাম মর্মান্তিক শাহাদাত যার আজও তুলে মর্মভেদী শোকের তুফান উদ্দাম।
148 হিজরির 25 শাওয়াল ইসলামের ইতিহাসে এক গভীর শোকাবহ দিন, কারণ এই দিনে শাহাদত বরণ করেন মুসলিম বিশ্বের প্রাণপ্রিয় প্রবাদ পুরুষ ইমাম আবু আবদুল্লাহ জাফর আস-সাদিক আলাইহিস সালাম। ইমাম সাদিক আলাইহিস সালাম আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে 82 হিজরির 17 রবিউল আওয়ালে মদিনায় জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম বিশ্বে চলছিল নিষ্ঠুর ও স্বৈরাচারী শাসকদের রাজত্ব। ইসলামী ভূখণ্ডের যে প্রান্তেই তাদের অপকর্মের প্রতিবাদ করা হতো, সেখানেই উম্মতের নিরীহ ও নিরাপরাধ মানুষদের নির্দ্বিধায় হত্যা করা হতো। এ সময় ইসলামের প্রকৃত বাণী তুলে ধরাই ছিল অত্যন্ত দুরূহ কাজ, কিন্তু ইসলামের সেই মহাদুর্দিনে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির পুনরুজ্জীবন, সংরক্ষণ, বিকাশ এবং মুসলিম সমাজের সংস্কারের ক্ষেত্রে কান্ডারি হিসেবে আবির্ভূত হন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম। তাঁর মহান আত্মার প্রতি অশেষ দরুদ ও সালাম পেশের পাশাপাশি সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম মুসলমানদের সব মাজহাবের কাছেই বরেণ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হয়, তাঁর আদর্শ হতে পারে মুসলিম উম্মার ঐক্যের সূত্র। চারজন সুন্নি ইমামের মধ্যে একজন তাঁর প্রত্যক্ষ ছাত্র এবং আরও দুইজন সুন্নি ইমাম তাঁর পরোক্ষ ছাত্র ছিলেন। উল্লেখ্য, শিয়া মাজহাব ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালামের জ্ঞান থেকে বিরতিহীনভাবে গ্রহণ করে হৃষ্ট পুষ্ট ও সমৃদ্ধ হয়েছে, যে কারণে শিয়া মাজহাব জাফরি মাজহাব হিসেবেও খ্যাত।
ইমাম সাদিক আলাইহিস সালাম রেসালাতের কোলে তথা রাসুলের বংশধারায় জন্ম নেন এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতের ঘরে বেড়ে ওঠেন। তিনি নিজের দাদা ও বনি হাশিমের শ্রেষ্ঠ ব্যক্তি ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন আলাইহিস সালাম এবং পিতা ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামের মাধ্যমে প্রশিক্ষিত হন। তার মৃত্যুর পর ইমাম সাদিক নিজ পিতা ইমাম বাকির আলাইহিস সালামের তত্ত্বাবধানে 19 বছর শিক্ষা গ্রহণ করেন এবং অবশেষে তাঁর মৃত্যুর পর ইমামতের মহান দায়িত্ব গ্রহণ করেন। ইমাম সাদিক আলাইহিস সালাম এমন এক সমাজে বড় হন যেখানে মানুষ কেবল অত্যন্ত গোপনে ও সতর্কতা অবলম্বন করে বিশ্বনবীর আহলে বাইতের সাথে যোগাযোগ করতে পারত।
তখন পারস্পরিক চাওয়া পাওয়া এবং চিন্তাধারাগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব, সংঘাত ও হিংসাবিদ্বেষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মানুষের জীবনের কোনো মূল্য ছিল না এবং ধর্মকেও করা হতো অবমাননা। জনগণ ছিল কেবলই শাসকদের লক্ষ্যে পৌঁছার হাতিয়ার। অবশেষে বেশি নিপীড়িত ছিল রাসুলের আহলে বাইতের সমর্থক ও অনুসারীরা। আলী আলাইহিস সালামকে গালি দেওয়া ছিল আহলে বাইতের শত্রুদের কাছে ফরজ আমলের পূর্ণতাদায়ক মুস্তাহাব।
ইমাম সাদিক আলাইহিস সালামকে তাঁর বাবা ইমাম বাকির আলাইহিস সালামের সঙ্গে সব অন্যায় ও অবিচারের কেন্দ্র সিরিয়ায় জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে তাঁর উপরও বনি উমাইয়ার শত্রুতার ঝড় বইতে থাকে। পরিবেশ এতটা প্রতিকূল হওয়া সত্ত্বেও ইমাম সাদিক আলাইহিস সালাম সত্য বলা হতে এবং মানুষকে সঠিক পথের দিশা দেয়া থেকে বিরত থাকতেন না। তিনি সবসময় জালিম শাসকের সহযোগী না হতে ও শাসকদের পক্ষ থেকে নিয়োজিত বিচারকদের শরণাপন্ন হতে নিষেধ করতেন এবং সরকারি যে কোনো পদ গ্রহণে নিরুৎসাহিত করতেন। ইমাম সাদিক আলাইহিস সালামের সময় জাইদ ইবনে আলী উমাইয়া শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। যখন জাইদ শহীদ হন, ইমাম প্রকাশ্যে তাঁর প্রশংসা ও তার হত্যাকারীদের লানত করেন। জাইদ ইবনে আলীকে হত্যার পর হিশাম ইবনে আব্দুল মালিক হযরত আলী আলাইহিস সালামের বংশধরদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে থাকে। এছাড়াও সে নানা পন্থায় ইমাম সাদিক আলাইহিস সালামের উপর সংকীর্ণতা আরোপ করে, কিন্তু মহান আল্লাহর কৃপায় বনি উমাইয়াদের এইসব প্রচেষ্টা সত্ত্বেও মহানবীর আহলে বাইতের প্রতি জনগণের ভালোবাসা বাড়তেই থাকে।
বনি উমাইয়াদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব জোরদার হওয়ার সুযোগে আব্বাসীয়রা 132 হিজরিতে উমাইয়া শাসনের পতন ঘটায় নবী বংশের কাছে ক্ষমতা দেওয়ার স্লোগান দিয়ে, কিন্তু এরপর নিজেরাই ক্ষমতা দখল করে। জনগণ বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে। প্রথম আব্বাসীয় শাসক সাফফা তার ক্ষমতা কিছুটা সংহত করার পর নিজের ভাই মনসুর দাওয়ানিকির কাছে ক্ষমতা হস্তান্তর করে। বনি উমাইয়ার শক্তির ভিত দুর্বল হওয়ায় ও অন্যরা পর্যাপ্ত শক্তির অধিকারী না হওয়ায় এ অবস্থাটি ইমাম সাদিক আল ইসলামের জন্য সুবর্ণ এক সুযোগ এনে দেয়। ইমাম এ বিষয়টি অনুভব করে তীব্র কষ্ট পেতেন যে দীর্ঘদিনের বিচ্যুতি ও অনাচার ইসলামকে এতই বদলে দিয়েছে যে তা অন্তঃসার শূন্য ও আচার সর্বস্ব এক ধর্মে পরিণত হয়েছে। এ কারণে তিনি মানুষকে হেদায়াত এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও বিধি বিধান প্রচারের লক্ষ্যে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন করেন।
এ সময় ইমাম সাদিক আলাইহিস সালামের ঘর ছিল একটি বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে বড় বড় মনীষীরা তাঁর কাছে হাদিস, তাফসির, দর্শন ও কালাম শাস্ত্র শিখতেন। তাঁর ক্লাসে সাধারণত 2000 প্রসিদ্ধ আলেম অংশ নিতেন, কখনো কখনো এ সংখ্যা 4000-এ পৌঁছাত। হাদিস বর্ণনাকারী এবং জ্ঞান পিপাসুরা তাঁর কাছ থেকে শেখার জন্য দূর দূরান্ত থেকে মদিনায় আসত। এ সময় তিনি সতর্ক প্রহরা ও নজরবন্দী অবস্থায় ছিলেন না। ইসলামী ইতিহাসের বিপুল সংখ্যক বিখ্যাত পণ্ডিত ও ইসলামী শাস্ত্রের বিশেষজ্ঞ আলেম তাঁর কাছে প্রশিক্ষণ পেয়েছেন। রসায়ন শাস্ত্রের জনক নামে খ্যাত জাবির বিন হাইয়ান ছিলেন তাঁরই ছাত্র। এছাড়াও আহলে সুন্নাতের বিপুল সংখ্যক বিখ্যাত আলেমও তাঁর ছাত্র হয়ে পাণ্ডিত্য অর্জন করেন। এদের মধ্যে হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা, সুফিয়ান সাওরি, কাজী সাকুনি, কাজী আব্দুল বাখতারি প্রমুখের নাম উল্লেখযোগ্য।
ইমাম জাফর সাদিক আল ইসলাম পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর সৃষ্টি ও আণবিক সূত্র, মানব দেহের উপাদান, মায়ের বাম কোলে শিশুর বেশি ঘুম আসার রহস্য, পরিবেশ দূষণ ও অসুস্থ মানুষের দেহের উত্তাপের মাধ্যমে অন্যদের মধ্যে রোগ বিস্তারের তথ্যসহ অনেক বৈজ্ঞানিক তথ্য দিয়ে গেছেন প্রায় 1400 বছর আগে। আজকের যুগের বৈজ্ঞানিক গবেষণায় সেসব তথ্যের নিখুঁত সত্যতা দেখে বৈজ্ঞানিক মহল বিস্মিত হচ্ছেন। আসলে শ্রেষ্ঠ ফকিহ ইমাম জাফর সাদিক ছিলেন সব ধরনের জ্ঞানের ক্ষেত্রেই অলৌকিক জ্ঞানের অধিকারী। ফকিহ বলতে অতীতে বহুমুখী সার্বিক জ্ঞানের অধিকারী হওয়াকেও বোঝানো হতো। ইমাম জাফর সাদিক আল ইসলামের কাছে শিক্ষাপ্রাপ্ত শিষ্যদের মধ্যে ইতিহাস বিখ্যাত প্রায় 14,000 মহাদ্দিস ও ইসলামী পণ্ডিতের নাম উল্লেখযোগ্য। হজরত ইমাম বাকির আল ইসলাম ও হজরত ইমাম জাফর সাদিক আল ইসলামের বর্ণিত ইসলামী বর্ণনার সংখ্যা মহানবী ও তার আহলে বাইতের অন্য 10 ইমামের বর্ণিত হাদিসের চেয়েও অনেক বেশি।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম তাঁর ইমামতের শেষ পর্বে এসে আব্বাসীয় শাসক মনসুরের কুদৃষ্টির শিকার হন। মনসুর তাঁকে সদা কড়া পাহারা, নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মাঝে বসবাস করতে বাধ্য করে। মনসুর নবীবংশের সাইয়েদ বা আলাভিদের উপর অসহ্য নির্যাতন চালাতে থাকে। তাঁর ওই নির্যাতনের মাত্রা উমাইয়া রাজাদের নিষ্ঠুরতা ও বিবেকহীন স্পর্ধাকেও হার মানায়। মনসুরের নির্দেশে নবীবংশের লোকদের দলে দলে গ্রেপ্তার করে জেলে ভরা হতো। অন্ধকারাচ্ছন্ন জেলে তাদের উপর পৈশাচিক নির্যাতন চালিয়ে তিলে তিলে তাদের হত্যা করা হতো। তাদের অনেকের শিরশ্ছেদ করা হয়েছে এবং বহুজনকে জীবন্ত কবর দেয়া হয়েছে। তাদের অনেকের দেহের উপর দেয়াল ও অট্টালিকা নির্মাণ করা হতো।
আব্বাসীয় শাসক মানসুর হজরত ইমাম জাফর সাদিক আল ইসলামকে মদিনা ত্যাগ করে তার কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। মানসুর বেশ কিছুকাল ইমাম সাদিককে কড়া পাহারার মাঝে নজরবন্দি করে রাখে ও বহুবার ইমামকে হত্যার চেষ্টাও করে। অবশেষে সে ইমামকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দিলে ইমাম মদিনায় ফিরে যান। ইমাম তার জীবনের বাকি সময়টুকু অত্যন্ত কঠিন তাকিয়া বা গোপনীয়তা বজায় রেখে অতিবাহিত করেন। এরপর একসময় মানসুরের ষড়যন্ত্রে বিষ প্রয়োগের মাধ্যমে ইমামকে শহীদ করা হয়।
আব্বাসীয় শাসক মানসুর ষষ্ঠ ইমামের শাহাদাত লাভের নিশ্চিত সংবাদ পেয়ে মদিনার প্রশাসককে চিঠি মারফত একটি নির্দেশ পাঠায়। তাতে বলা হয়েছে, মদিনার প্রশাসক ষষ্ঠ ইমামের শোকার্ত পরিবারের প্রতি সান্ত্বনা জ্ঞাপনের জন্য যেন তার বাড়িতে যায়। এরপর সে যেন ইমামের ওসিয়তনামা তাঁর পরিবারের কাছ থেকে চেয়ে নিয়ে তা পড়ে দেখে। ইমামের ওসিয়তনামায় যাকে তাঁর পরবর্তী ইমাম ঘোষণা করা হয়েছে তাঁকে যেন তৎক্ষণাৎ সেখানেই শিরশ্ছেদ করা হয়। এই নির্দেশ জারির ব্যাপারে মানসুরের মূল উদ্দেশ্য ছিল এর মাধ্যমে ইমামতের বিষয়টি চিরতরে নিঃশেষ করে দেয়া, যাতে আহলে বাইত পন্থী মুসলমান তথা শিয়াদের প্রাণ প্রদীপ চিরতরে নিভে যায়। মানসুরের নির্দেশ অনুসারে মদিনার প্রশাসক ইমামের বাড়িতে গিয়ে তাঁর ওসিয়াতনামা চেয়ে নেয়, কিন্তু তা পড়ার পর সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কারণ ওই ওসিয়াতনামায় ইমাম মনসুর ও মদিনার প্রশাসক এবং নিজের দুই সন্তান সহ 5 ব্যক্তিকে তাঁর উত্তরাধিকারী হিসেবে মনোনীত ও ঘোষণা করেছেন।
মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা মালিক ইবনে আনাস বলেছেন, জ্ঞান, ইবাদত ও তাকওয়ার ক্ষেত্রে জাফর ইবনে মুহাম্মাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে কোনো চোখই দেখেনি, কোনো কানই শোনেনি এবং কোনো মানুষ কল্পনাও করেনি। মালিক ইবনে আনাস ইমামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। হানাফি মাজহাবের প্রধান আবু হানিফা বলেছেন, আমি জাফর ইবনে মুহাম্মদ থেকে বড় কোনো জ্ঞানী বা ফকিহকে দেখিনি। সবচেয়ে জ্ঞানী সেই ব্যক্তি যে মানুষের মতপার্থক্যের বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, আর জাফর ইবনে মুহাম্মদ হলেন সেই জ্ঞানের অধিকারী। অতীতে আরবি ভাষায় ফকিহ বা ফিকাহ বলতে সব ধরনের জ্ঞানকে বোঝানো হতো। ইমাম আবু হানিফা 2 বছর ইমাম সাদিকের ক্লাসে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করতেন। আবু হানিফা বলেছেন, যদি জাফর ইবনে মুহাম্মাদের সান্নিধ্যের ওই 2 বছর না থাকত, তবে আবু হানিফা ধ্বংস হয়ে যেত। সেই 2 বছরে আমি যা শিখেছি সারা জীবনেও আমি ততটা শিখতে পারিনি।
সৈয়দ মীর আলী হিন্দি ইমাম সাদিক আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, তাঁর ছিল দিগন্ত প্রসারী চিন্তা শক্তি, দূরদৃষ্টি ও প্রচলিত জ্ঞানগুলোর সব শাখার পূর্ণ জ্ঞান। ফিকাহ শাস্ত্রের বিভিন্ন মাজহাবের প্রধানরা ছাড়াও দর্শন শিক্ষার্থী ও দার্শনিকরাও ইসলামী বিশ্বের দূর দূরান্ত থেকে তাঁর ক্লাসে উপস্থিত হতেন। ইমাম জাফর সাদিক বলেছেন, যারা নামাজকে কম গুরুত্ব দেবে, আমাদের তথা মহানবীর আহলে বাইতের সাফায়াত তাদের ভাগ্যে জুটবে না। 3টি বিষয়ের পরিচয় পাওয়া যায় এ 3 ক্ষেত্রে: রাগের মুহূর্তে ধৈর্যের, যুদ্ধের সময় বীরত্বের ও অভাবের সময় ভাইয়ের পরিচয়। তো শ্রোতাবন্ধুরা, ইমাম সাদিক আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 15ই মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আমার হাত পা কাইটটা দেন তবু আর মাইরেন না। প্রথম আলো, আজীবনের জন্য বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর ইত্তেফাক, একদিনে রিজার্ভ কমেছে $61 কোটি। যুগান্তর, রাজধানী সহ সারাদেশে গ্যাস বিদ্যুতের ভোগান্তি কালের কণ্ঠ, চিত্রনায়ক ফারুক আর নেই, প্রেসিডেন্টের শোক প্রকাশ মানব জমিন, 10 বছর কারাগারে রাখা ষড়যন্ত্র হয়েছে অভিযোগ ইমরান খানের বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, অভিষেকের গ্রেপ্তারির সময়ের অপেক্ষা, বিস্ফোরক সুকান্ত পাল্টা জবাব তৃণমূলে, সংবাদ প্রতিদিন, খড়গের কোর্টে বল, দিল্লি যেতে পারেন সিদ্দা, শিবকুমারও, সোমেই কি মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর, আনন্দবাজার পত্রিকা, পথে আপার প্রাইমারি চাকুরি প্রার্থীরা, গণশক্তি।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আজীবনের জন্য বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করে দলে ফেরার 4 মাস যেতে না যেতেই বিদ্রোহ করা গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য লিখিত আকারে এই সুপারিশ পাঠানো হবে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গত 30 এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাফির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়। তার মায়ের দাবি জাহাঙ্গীরের প্রতি অবিচার করা হয়েছে। গতকালের বৈঠকে সম্পাদক মণ্ডলীর সদস্যরা বলেন, কেউ দলে থেকে দলীয় শৃঙ্খলা মানবেন না তা হতে পারে না, তাই আমরা স্থায়ী বহিষ্কার চাচ্ছি।
মর্মান্তিক খবর। আমার হাত পা কাইটটা দেন তবু আর মায়েরেন না, এ শিরোনামটি প্রথম আলোর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নরসিংদীর পলাশ উপজেলায় চোর সন্দেহে দুই কিশোরকে পিটুনির ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্য কিশোর। বেঁচে ফেরা কিশোরের ভাষ্য, গত শনিবার দিবাগত রাত 12:30টার দিকে তারা উপজেলার একটি টেক্সটাইল মিলের পেছনে খোলা জায়গায় যায়। সেখানে ঘণ্টা দেড়েক ঘোরাফেরার পর রাত 2টার দিকে 6-7 জন লোক তাদেরকে ধরেন, জানতে চান এত রাতে এখানে কি করছিস। তারা অবশ্য সদুত্তর দিতে পারেনি, কিন্তু এসব এলাকায় রাতে তরুণরা নেশা করতে আসে বলে জানান কেউ কেউ। তারপর সবাই মিলে দুজনকে যে যার মতো চড় ঘুষি কিল উপর্যু পরে মারতে শুরু করেন। লোহা চুরি করতে সেখানে গিয়েছি, এটা স্বীকার করে নেয়ার জন্য মারধর করেন বলে জানায় ভুক্তভোগী কিশোর। সে বলে, যতক্ষণ চুরির কথা স্বীকার না করবি ততক্ষণ মারব। এ কথা বলেই তারা টেক্সটাইল মিলের একটি পিলারে দুজনকে বেঁধে মারতে থাকেন। এভাবে রাত ভর পুরুষ নারী মিলে নির্যাতন চালায় দুই কিশোরের উপর। বেঁচে যাওয়া কিশোর জানায় তারা কোনো চুরি করেনি, দোষ করেনি, তারপরও তাদেরকে মারতে মারতে একজনকে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। খবরটি সত্যি মর্মান্তিক। আজকের সমাজের কেন এমন চিত্র, ওই ঘটনা থেকে এমন প্রশ্ন উঠতেই পারে।
অর্থনীতির খবর। দৈনিক যুগান্তরে লেখা হয়েছে, একদিনে রিজার্ভ কমেছে 61 কোটি ডলার। খবরটিতে লেখা হয়েছে, চলতি মে মাসের প্রথম 12 দিনে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশের রেমিটেন্স কিছুটা কমতে থাকে। এদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার একদিনের ব্যবধানে রিজার্ভ কমেছে 61 কোটি ডলার। আমদানির দেনা পরিশোধ করায় রিজার্ভ কমেছে। এদিকে হুন্ডিতে টাকা পাঠালে আরও বেশি দাম পাচ্ছেন প্রবাসীরা। কার্ভ মার্কেটে বা হুন্ডিতে প্রতি ডলারের দাম দেওয়া হচ্ছে 112 থেকে 113 টাকা। বিদেশে প্রবাসীরা যেসব অঞ্চলে থাকেন ওইসব অঞ্চলে হুন্ডিবাজরা একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন, একই সঙ্গে দেশেও তাদের নেটওয়ার্ক রয়েছে। ফলে হুন্ডিবাজরা দ্রুত দেশে প্রবাসীর আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়ে দিচ্ছেন। এদিকে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স কমায় দেশের ডলারের উপর চাপ বাড়ছে। মানব জমিনের শিরোনাম, ইউরোপে বাড়লেও যুক্তরাষ্ট্রে কমেছে পোশাক রপ্তানি।
রাজধানী সহ সারা দেশে গ্যাস বিদ্যুতে ভোগান্তি। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিং চলছে। চট্টগ্রামে বাসা বাড়িতে চুলা জ্বলছে না, ঢাকায় গ্যাস থাকলেও চাপ অনেক কম। এক ঘন্টা রান্না 3-4 ঘন্টায়ও হচ্ছে না। অনেকে হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন, কেউ কেউ বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। গ্যাস সংকটে শিল্পের পাশাপাশি পরিবহন খাতও ধুঁকছে। চট্টগ্রামে গণপরিবহনের সংকট চলছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2500 মেগাওয়াটের মতো উৎপাদন কম হচ্ছে। গত শনিবার থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। খার্গের কোর্টে বল, দিল্লি যেতে পারেন সিদ্ধা শিবকুমারও। সময়ে কি মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর, আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে। সিদ্ধারামাইয়াই কি আরও একবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন, নাকি এবার মুখ্যমন্ত্রীত্বের নতুন মুখ আনবে কংগ্রেস? কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এবার এই একটি প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সকলের মুখে, কাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে দক্ষিণ ভারতের এই রাজ্য পরিচালনার জন্য। সিদ্ধারামাইয়া ছাড়া কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে ডি কে শিবকুমারের নামও। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা বৈঠক চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খারেগি, ফলে তার কোর্টেই আপাতত বল রয়েছে।
অভিষেকের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা, বিস্ফোরক মন্তব্য সুকান্তের, পাল্টা জবাব তৃণমূলের। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হুগলির সভা থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন তিনি। তার বক্তব্য, বিজেপিকে নকল করার চেষ্টা করছে তৃণমূল। এরপরই অভিষেক সম্পর্কে তার বিস্ফোরক দাবি, গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে ওর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গেছে, মিডিয়া বলছে থাইল্যান্ড মালয়েশিয়ায় টাকা গেছে, যদি টাকা গিয়ে থাকে সে তো গ্রেপ্তার হবেই। তবে তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিষেককে নিয়ে সুকান্তের কথা বলা মানে তা বামনের চাঁদ ধরার চেষ্টা। তবে সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে এরই মধ্যে সরগোল শুরু হয়েছে। অভিষেকের গ্রেপ্তারি নিয়ে কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন সুকান্ত, সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তুরস্কের নির্বাচন বোর্ড জানিয়েছে প্রেসিডেন্ট এরদোগান ভোটে সবার চেয়ে এগিয়ে রয়েছেন, তবে এই নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়াবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন মাসের খাদ্য কেনার মতো ডলার যেন হাতে থাকে সেটা নিয়ে চিন্তা, রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই। ভারতের কর্ণাটকে একজন মুসলিম নেতাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার দাবি, এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি কংগ্রেস। এবারে সবশেষে পাওয়া একটি খবর, চীনের কাছে তেল বিক্রির অর্থ আফ্রিকার মুদ্রায় গ্রহণ করার খবর অস্বীকার করেছে ইরান। তেহরান বলেছে, ইরানি তেলের ক্রেতাদের ওপর অব্যাহত মার্কিন চাপ সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বিষয়টিকে অবমূল্যায়ন করতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। ইরানের তেল মন্ত্রণালয়ের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা ইনলাকে জানিয়েছে, তেহরান তার তেল রপ্তানির অর্থ ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় গ্রহণ করতে রাজি হয়েছে, কিন্তু আফ্রিকার মুদ্রা সংক্রান্ত প্রচারণাটি সম্পূর্ণ মিথ্যা। তো শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।